চার রকমের স্থায়ী ভাব রস আর সাত রকমের সঞ্চারী রস, সেই রস কিভাবে আস্বাদন করা যায় সর্বোত্তম ভাবে এই এই উপায়েতে জিনিসটাকে অ্যাপ্রোচ করা হয়েছে। রসমবৈ স উপনিষদের এই বাণী, সত্যং শিবং সুন্দরং, সুন্দর এবং আনন্দ, সচ্চিত আনন্দ, সমস্ত পরিচয়ের শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আনন্দস্বরূপ, রসস্বরূপ। কেন না, কেবল এক্সিস্টেন্স পাথরেরও আছে, তার চেয়ে বেটার হচ্ছে কনসাসনেস, যার অনুভূতি আছে সেটা হায়ার টাইপ অফ এক্সিস্টেন্স। তার চেয়েও কি না কনসাসনেস একটা জিনিসকে খোঁজে ফুলফিলমেন্ট, সেটা কি না আনন্দ। আনন্দ বলতে গেলে প্রিসাপোজেস কনসাসনেস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিস্টেন্স। আনন্দ নিজেই পূর্ণ, বিউটি নিজেই পূর্ণ, কিন্তু কনসাসনেস নিজে পূর্ণ নয়, সে একটা খুঁজছে কোনো জিনিস পাবার জন্য। আর সত্তাটা নিজে ইনকমপ্লিট, কারণ কেবল সত্তা পাথরের আছে, ওটা কিছু নয়। সুতরাং সত্তা, তার উপরে হল চেতনতা, তার উপরে হচ্ছে গিয়ে আনন্দ, নিজের কর্ম এনার্জি, তার উপরে হচ্ছে জ্ঞান অনুভূতি, এবং তার উপরে হচ্ছে প্রেম ডেডিকেশন। মোটামুটি আমরা ভাগ করি জগতের প্রচারের জন্য, যে আমরা বর্তমানে ওয়ার্ল্ড অফ এক্সপ্লয়টেশনে রয়েছি ভাগবতে। হ্যাঁ,
ওটা তো আপনারা চলে নেন, মানে গীতাকে আপনাদের চৈতন্যচরিতের মধ্যে একটা অংশ করে নিয়ে চলে।
আমার এই কথাটা একটু আপনি শুনে নেন, তারপর প্রশ্ন করবেন। তিনটে ভাগ আমাদের, একটা হচ্ছে ভোগ, একটা ত্যাগ, আর একটা সেবা। এইটা ভালো করে বুঝুন, তাহলে আমাদের বিষয়টা বুঝে ধরতে পারবেন। এটা হচ্ছে আমরা বাস করছি এখন বর্তমানে ল্যান্ড অফ এক্সপ্লয়টেশন। কি রকমের নহস্তানি সহস্তানাং অপদানি চতুষ্পদাং বহুনি তত্ত্ব মধ্যে ভাগবতে বলছেন, যাদের হাত আছে হাত নেই তাদিকে খায়, যাদের পা আছে পা নেই তাদিকে খায়, আর প্রবল দুর্বলকে খাচ্ছে। খাওয়া ছাড়া অপর হাজার হাজার কোটি কোটি প্রাণীকে ধ্বংস না করে নিজের দেহ রক্ষা করবার উপায় নেই, এমন একটা নিউসেন্স জায়গায় আমরা পড়েছি। আর টু এভরি অ্যাকশন দ্যার ইজ রিকোয়ার্ড অপোজিট রিয়াকশন। সুতরাং ভোগ করলেই মনুসংহিতাতে পড়েছিলাম আমরা বিয়ে পড়বার সময়, তিনি বলছেন মাংস এই নামটা কি হয়েছে জানো, মনু বলছেন মাং মানে আমাকে, স মানে সে, আমাকে সে মাংস মানে নাম, উনি নিজেই শ্লোকে দিচ্ছেন মাংস ভক্ষিতা উত্তর যস্য মাংস ইয়ার্দং, যার মাংস আমি এখন খাচ্ছি সে আমাকে পরে খাবে। আমি ঘোড়াই চড়ছি ঘোড়া চড়বে, আমি যা করছি, কেন সেও জীব আমিও জীব, আমি সুযোগ মতন তাকে এক্সপ্লয়েট করছি, সেও চান্স পাবে, নেচার খাতির করবে না, ঠিক এমন যোগাযোগ হবে কি আবার এ ওই অবস্থা যাবে, এ ওকে ভোগ করবে। তা এই যে ভিশাস সার্কেলেতে একবার ওই ভোগ করতে নাগরদোলায় ওপরের দিকে উঠছে, আর ওই নিচেওয়ালার দিকে এক্সপ্লয়েট করছে, করতে করতে সেই ভারী হচ্ছে রিনোভারেতে, আবার নিচে নামছে, নিচে নামছে যখন আর ভোগ করবার ক্ষমতা কমে যাচ্ছে, অপরে এসে সে ভোগ করে ঋণগুলো সব আদায় করে নিচ্ছে, হালকা হচ্ছে, ওপরের দিকে উঠছে। এইরকম কথাগত কাম কাম আলভন্তে গীতায় বলছেন অ্যাকশন রিয়াকশন, এর হাত থেকে একবার সত্য লোক পর্যন্ত, দি হোল ক্রিয়েশন ইজ আন্ডার দিস ল, দি ল অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড রি এক্সপ্লয়টেশন, এই চলছে কেবল কন্টিনিউস হোল। এই কমিউনিস্টের আর কটা শোষণের কথা বলবে, ঋষিগঞ্জ যা একটা এক্সটেন্সিভ আইডিয়া দিয়েছেন, শোষণ শোষণ ছাড়া কেউ বাঁচতে পারছে না, নহি কশ্চিত ক্ষণমি জাতুচেষ্ট কর্মকে। গীতায় বলছেন যে তুমি কাজ না করে হিংসা না করে তো তুমি থাকতেই পারো না, তাহলে উপায় কি? উপায় হচ্ছে ইনফাইনিটির সঙ্গে কানেক্ট করে দাও, তোমার প্রত্যেক অ্যাকশনটা ইনফাইনিটির সঙ্গে যোগ্যের সেই পুরুষোত্তম অ্যাবসলিউটের সঙ্গে কানেক্ট করো, অ্যাবসলিউট সেন্টার, তাহলেই তুমি বাঁচতে পারবে, নইলে আর উপায় নেই। এ হল ল্যান্ড অফ এক্সপ্লয়টেশন। তারপরে কি ল্যান্ড অব রিনান্সিয়েশন, যেটা বুদ্ধ শঙ্কর বিরজাতে নির্বাণ মুক্তি বা সাযুজ্য ব্রহ্ম সাযুজ্য মুক্তি, এটা হল কি রিনান্সিয়েশন, নট নো এক্সপ্লয়টেশন, দেন রিনান্সিয়েশন কি না সুষুপ্তির মতন একটা অবস্থা। স্বপ্নেতে প্রথমে স্বপ্ন দর্শন করতে করতে তারপর যেন আমরা একবারে সুষুপ্তি আরো সাউন্ড স্লিপে প্রবেশ করি, আর সত্তা থাকে না, সাবজেক্ট অবজেক্ট আর তাদের মধ্যে রিলেশন তো সে থাকে না। এই যেমন এই আঙুলটো চোখে দেখছি দেখতে দেখতে এক হয়ে গেল, ত্রিপুটি বিনাশ, সাবজেক্ট অবজেক্ট এক জায়গায় মিশে গেলে আর কোনো থাকলো না, রিলেশন ফাংশন থাকলো না। তো সেই সাবজেক্ট অবজেক্ট যখন মিশে সুষুপ্তির সময় এক হয়ে গেল, আর কিছু থাকলো না। এইটা হল বুদ্ধ এবং শঙ্করের ফিলোসফি। রামানুজ এসে অধোক্ষজ জগৎ বলে একটা বার করলেন, এইখানে হচ্ছে কথা যে ডেডিকেশন বলে আর একটা লাইফ ফাংশন আছে। যে উপরের ফাংশন মেন্টাল ফাংশন হচ্ছে দ্যাট অফ এক্সপ্লয়টেশন, আর সোল প্রপারলি গিয়ে যেখানে পৌঁছাচ্ছে সেটা ব্রহ্মলোক। তারপরে একটা ওয়ার্ল্ড অফ ডেডিকেশন বলে একটা প্লেন আছে, সেখানে প্রত্যেকেই নিজেকে দিচ্ছে। এখানে যেমন প্রত্যেকেই প্রত্যেককে খেয়ে বাঁচছে, আর সেখানে প্রত্যেক ইউনিট নিজেকে কেবল স্যাক্রিফাইস করতে চাচ্ছে। তাদের ইউনিট নেচারই হচ্ছে টু গিভ নট টু টেক। ব্যাংকে কেবল জমা দাও, চেক কাটবে না, কেবল জমা দিয়ে দাও, তাতে অটোমেটিক্যালি একটা যে অ্যারেঞ্জমেন্ট আসে তাতে প্রচুর পরিমাণে লাভবান হয়। তা সেই ওয়ার্ল্ড অফ ডেডিকেশন, এইটা হল ভক্তির রাজ্য। তো জ্ঞান এবং কর্ম, কর্মের মুক্তি জ্ঞানে, জ্ঞানের মুক্তি প্রেমে। তার মানে যখন সেলফ ডেডিকেশনের মধ্যে প্রচেষ্টা করে, সেই তো জীবের স্থূলের ইনেট নেচার, সেই আলাদা জগতে প্রবেশ করে সেটা ক্যালকুলেটিভ যতক্ষণ বৈকুণ্ঠ, আর যেটা সেটা একবার অ্যাকচুয়েটেড বাই দি মোটিভ অফ লাভ, কেবল প্রেম অত্যন্ত প্রীতির জন্যই স্যাক্রিফাইস করছে, কাজ করছে, লেবার অফ লাভ। এই যে ঐকান্তিক অবস্থায় সেটা বৃন্দাবন কৃষ্ণ লোকেতে, এই হল মহাপ্রভু ধর্ম। আবার সূক্ষ্মভাবে বিচার করতে করতে অনেক কিছু আছে। মহাপ্রভু বর্ণাশ্রম ধর্ম হচ্ছে রামানন্দ রায়ের কাছে কর সুখ সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, এহ বাহ্য আগে কহ আর, কৃষ্ণে কর্মাত্মন সর্বসাধ্য সার, এহ বাহ্য আগে কহ আর, কর্মত্যাগ সর্বসাধ্য সার, এহ বাহ্য আগে কহ আর, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, এহ বাহ্য আগে কহ আর। মুক্তি করে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, এই তো আমার মাথায় মুগুর পড়েছিল এই যে পড়তে গিয়ে, জ্ঞান শূন্য ভক্তি এই যে সাধ্য সার। জ্ঞান, জ্ঞানটা এত নোংরা জিনিস হয়ে গেল, জ্ঞান শূন্য ভক্তি হতে হবে, সেই যে শুদ্ধ জিনিস, এই বুঝবার জন্য অনেক বেগ পেতে হয়েছিল। তারপরে এও হয় আগে কহ আর, তার দাস্য প্রেম এও হয় আগে কহ আর, সূক্ষ্ম প্রেম এও এও ভালো উত্তম আগে কহ আর, বাৎসল্য প্রেম এও উত্তম, আর মধুর প্রেম সর্বসাধ্য, এর আর কিছু এর আগে আছে, এই বলে পর 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 বলে গেলেন মহাপ্রভু। এইসব এইসব হচ্ছে যে আছে আমাদের বিষয়। আচ্ছা, এইবার আপনি কি বলবেন বলুন।
এখন যে আপনাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যেটা এখন চারদিকে চলছে, বিদেশেও খুব মানে প্রচার চলছে, সব জায়গাতে প্রচার, নামও হয়েছে, অনেক ভক্তজনের সংখ্যা রয়ে গেছে, কিন্তু আসলে জায়গাতে কি আপনাদের এতে আপনার কি মনে হয় না যে বিচ্ছুত হচ্ছে প্রচারকরা বা যারা নিয়ে আছেন তারা?
তার কোনো কোনো জায়গায় হতে পারে, কোনোখানে সৈথল্য একটা অর্গানাইজেশনের প্রত্যেক পার্টটাই, ধরুন একটা দেহ আমার একটা অর্গানিক হোক, তো এর মধ্যে হয়তো কোনো একটা পার্টে দুর্বলতা আসতে পারে, আবার হয়তো সেটা সেরে গেল আর একটা জায়গায় একটু বাদ হল, এইরকম একটা অর্গানিক হোলের মধ্যে কোন কোন জায়গায় একটু দুর্বলতা আসতে পারে, আবার সেটা সেরে
গেল।
সেটা ঠিক বলা যাবে না। একসময় আমাদের গুরুদেব যখন লেকচার দিয়েছিলেন ওই ভক্তিশাস্ত্রে, তাতে রূপ গোস্বামী যে বহু আরম্ভ বহু ব্যাপার করতে গেলে মানুষ তাতে হারিয়ে যায়, বুঝেছেন? তা আমি সেই লক্ষ্য করছিলাম যে প্রভুপাদ তো বহু ব্যাপার আরম্ভ করেছেন, অথচ ভক্তিতে এই যে বলছে যে এইরকম করছে, তা তিনি সেটা বললেন এটা যোগ্যতার উপরে নির্ভর করে, এক একজনের যোগ্যতা। দৃষ্টান্ত দিলেন, বলে একজন হয়তো একটা রাজ্য ম্যানেজ করে প্রচুর সময় পায়, আর একজন নিজের ফ্যামিলি ম্যানেজ করতে হিমশিম খেয়ে যায়, এটা ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে। তা প্রভুপাদের মূল প্রচারের সূত্রই হল পূজল রাগপথ গৌরব ভঙ্গে। তিনি প্রচুর গৌরবকে নিয়ে এসে একাঠা করে তার মাথায় রাগপথ রূপ সনাতনের কৌপিন পরে গাছতলায় গাছতলায় তাঁরা যে জিনিসটার অনুশীলন দেখিয়ে গিয়েছেন সেইটার দিকে অ্যাটেনশনটা আকর্ষণ করবার জন্য এত বিরাট করেছেন, বা স্বামী মহারাজ যেই তাঁর প্রেরিত হয়ে বাইরে প্রচার টেচার করে এত আরম্ভ, টাকা পয়সা লোক নৌকো জাঁক জমক বলে এই সব কিছু ওই ওখানে লুটিয়ে গেল।
স্বামী মহারাজের আগেও তো আপনাদের মানে,
হ্যাঁ গৌরীয় মঠে বলছি, তিনি তো ঐশ্বর্য পূজল রাগপথ যখনই ভাড়াবাড়ি হতে আমাদের মঠ বাগবাজার গৌরীয় মঠে এলো, যেখানে এসে সুভাষবাবুর দল এসে বলে গেল যে 3,00,000 টাকা খরচ করে একটা লোক ধর্মীয় প্রতিষ্ঠানেতে দিল, আর আমরা একটা কংগ্রেসের অফিস করবার টাকা পাচ্ছি না খুঁজে, এই বলে গেল ওখানে এসে সুভাষবাবু। তা সে তারপরে তিনি মহাজাতি সদন বলে একটা আরম্ভ করলেন, তা সেইখানে আসবার সময় তখন প্রভুপাদ ওই রথে করে ঠাকুর এলেন, তাতেই ওই 6টা না 9টা লাইন লিখে দিয়েছিলেন, তার মধ্যে একটা পূজল রাগপথ মাতদ হরিজন বিষয় রঙ্গে পূজল রাগপথ গৌরব ভঙ্গে, তাদের প্রয়োজন হচ্ছে সেই ওপরের দিকে, কিন্তু সেই দিকে লোকের অ্যাটেনশনটাকে টানবার জন্যে এই সব জাঁকজমকের দরকার। যে কোনো প্রকারের লোকের অ্যাটেনশনটা টেনে পরে বলতে হবে যে ওই দিকে চলো।
এটাও কি একরকম ধর্ম নিয়ে এক্সপ্লোটেশন না?
হ্যাঁ,
এটা কি ধর্ম নিয়ে একটা এক্সপ্লোটেশন চলছে না?
কোনটা?
এই যে ধর্ম নিয়ে যেটা চলছে
না, এক্সপ্লোটেশন কেন? হেগেল সাহেব বলেছে কি জানেন, আমাদের ভাগবতেও আছে, রিয়েলিটি মাস্ট বি বাই ইটসেলফ অ্যান্ড ফর ইটসেলফ। জার্মান ফিলোসফার হেগেল, মার্কের সময় যার কন্টেম্পোরারি, তখন মার্ক একটা ছেলে পেত না স্টুডেন্ট শুনবার জন্য তার ফিলোসফি, নাস্তিক ফিলোসফি, আর যত ছেলে হেগেল রাস্তায় দাঁড়িয়ে কথা শুনত, এত বড় পাওয়ারফুল ফিলোসফার ছিল হেগেল, পারফেকশনিজম তার ধর্মটা, এই ফিলোসফির নাম। সে বলছে রিয়েলিটি মাস্ট বি বাই ইটসেলফ অ্যান্ড ফর ইটসেলফ। যদি রিয়েলিটি বাস্তব জগতের মূল কারণ ধরতে চাও তো এই দুটো যোগ্যতা তাকে দিতেই হবে, কি না একটা বাই ইটসেলফ, মানে সে নিজেই নিজে উৎপন্ন হয়েছে, তাকে আর কেউ যদি তৈরি করে তাহলে যে তৈরি করছে সেই বড় হবে। অতএব রিয়েলিটি মূল কারণ জগৎকে যদি কাউকে বলতে হয় তো সে স্বয়ম্ভূ নিজে নিজে আছে, নিজেই নিজের কারণ, এটা স্বীকার করতে তুমি বাধ্য, এই একটা। আর দ্বিতীয়টা যেটা বলছে আপনার পয়েন্ট আছে, রিয়েলিটি ইজ ফর ইটসেলফ, তিনি তার নিজের তৃপ্তির জন্যই ফুলফিলমেন্টের জন্যই আছেন, তিনি কারুর সাবসার্ভিয়েন্ট নন, বুঝতে পারছেন? তিনি যদি আর কারুর সাবসার্ভিয়েন্ট, অপরের তৃপ্তি বিধানের জন্য তার সত্তা হয়, তাহলে যা তৃপ্তির জন্য সত্তা সেই বড় হয়ে যাবে। সুতরাং অ্যাবসলিউট রিয়েলিটি হতে গেলে এই দুটো যোগ্যতা তাকে দিতেই হবে, তিনি নিজে নিজেই আছেন এবং তার নিজের জন্যই আছেন, এই যে ভালো করে বুঝুন, ফর ইটসেলফ, এভরিথিং ইজ ফর হিম, কেন আর কারুর ফুর্তির জন্য তাঁর সত্তা নয়, তিনি নিজেই নিজের সুখ নিজেই অনুভব করছেন, তাঁর সেটাকে লীলা বলেছে হিন্দু ধর্মতে, যে তিনি লীলা করছেন, তাঁর কোনো অভাব নেই, অথচ তিনি এই সব করে যাচ্ছেন। একটা ডিনামিক, যেটা প্রাইম কজ ইজ নট স্ট্যাটিক বাট ইট ইজ এ ডিনামিক ওয়ান, সুতরাং তিনি লীলাময় পরতত্ত্ব, তাঁর সুখের জন্য সব, অন্য কারুর সুখ অনুসন্ধানের স্থান এখানে নেই।
পনেরো কুড়ি বছর আগে আমি দেখেছি মঠের যারা প্রচারক বা যারা পাঠক বা যারা এই ধরনের এতে রয়েছেন, তাদের দেখতাম আগে কলকাতাতে ওই বাসে করে ধাক্কা ধাক্কি করে যেতে, আবার পনেরো কুড়ি বছর পরে দেখছি তারাই এখন ট্যাক্সি ছাড়া রাস্তা দিয়ে চলতে পারেন না।
আচ্ছা, আগে তো আপনি তো দেখেন নেই, আমি প্রথম যখন কলকাতা যাই, রাজা আসে যখন 1912 প্রথম দিকে, তখন চারখানা মোটর গাড়ি ছিল কলকাতায় মাত্র, আর এখন জ্যাম হয়ে গিয়ে কেটে পাচ্ছে সাধারণ স্ট্যান্ডার্ড ওই দিকে। তাছাড়া আপনার কথার প্রকৃতোত্তরটা আমি দিচ্ছি, বম্বেতে এই হাওড়ার এক গণেশ মিত্রী বলেছিলেন, ভালো চাকরি করতেন, সেই বাজারে 1800 টাকা মাইনে তিনি মিন্টে চাকরি করতেন বোধহয় বম্বেতে। তিনি আমাকে ওখানে বললেন যে আপনারা তো মশাই বড় লোক, ভিক্ষা করতে যাই আমরা, আপনারা তো বড় লোক, আপনারা ভিক্ষার দরকার কি? তা আমি তাকে জবাব করলাম যে আমরা বড় লোক, যখন বলছেন তখন নিশ্চয়ই বড় লোকের খরচাটা দেখে বলছেন, আচ্ছা খরচ আমরা করি, কিন্তু আমরা বলছি যে আমরা বিনা টাকায় ধার করে এইসব খরচ করি। তা বড় লোক বলছেন কেন? না বড় লোকে যে স্টাইলেতে চলে কাজ করে, অকারণে অর্থ ব্যয় করে, বেশি অর্থ থাকলে পরে অকারণে আমাদের মনে হয় অকারণে অর্থ ব্যয় করছে, অতএব বড় লোক। তা আমরা বলছি আপনারা যেটাকে অকারণ বলছেন আমরা ওইটিকেই বলছি, একমাত্র কারণ যাতে অর্থ ব্যয় হবে, সুতরাং সেইটে কেন আপনি শুনুন। হয়তো আমরা মোটরে করে যাচ্ছি, এদিকে ভিক্ষুক আমরা কেন যাচ্ছি? একটা ডাক্তার সে যদি মোটরে ব্যবহার করে যায় তো বহু রোগীকে অ্যাটেন্ড করতে পারবে, এই জন্যে তার ধার করেও মোটরে গেলে পরে জগতের উপকার হবে। তা আমাদেরকে যদি সেই লাইনে মনে করেন যে আমরা লোকের কাছে যাচ্ছি, তাদের পয়সা ভগবানের সেবায় লাগিয়ে তাদের মঙ্গল করে, তাদের এনার্জিতে ওয়েস্টেড হচ্ছে আজেবাজে জিনিসে, সেইটি আমরা ইটারনাল কানেকশন দিতে যাচ্ছি প্রত্যেকের, তার জন্য যদি আমরা মোটর ব্যবহার করি বা অন্য যে কোনো অ্যাডভান্টেজ বা ডিপ্রেশন সোসাইটি যদি নিই, সেটা তো বেনিফিট অব দি পাবলিক, not to enjoy.
যেটা
না হবে বিলাসিতার বিলাসিতার জন্য যদি হয় তো সে তার দায়ী সে হবে এক নম্বর। তারপরে দ্বিতীয় আপনার এখন শরীরের উপরে নির্ভর করছে, দু রকমের হতে পারে, দু রকমের হতে পারে। এক হলো গিয়ে যে তাকে এই সব কাজগুলো করতে হবে, হেঁচে যেতে পারে সময় নেবে, আর রিক্সায় গেলে পরে এনার্জি বাঁচবে, সময় বাঁচবে, আরো ভ্যালুয়েবল সার্ভিস দিতে পারবে, অতএব যে পয়সাটা ওতে খরচ করবে তার ইউটিলাইজ বেশি করে করতে পারবে, এই একটা হতে পারে। অথবা একটা প্রেস্টিজের জন্য হতে পারে, আপনার যেটা ওয়ার্স্ট টাইপ সেইটাকে আমি ধরছি।
শুনুন,
একটা উকিল বা একটা ডাক্তার কাজ নেই, মোটরে করে ঘুরে বেড়াচ্ছে, কি না প্রোপাগান্ডা, এই দেখলে লোকে বলবে যে হ্যাঁ এই ডাক্তারের খুব কল আছে, অনেক টাকা কামায়, এর দ্বারা তাদেরকে অ্যাট্রাক্ট করবে, করে তার কাজ করবে। সে যদি জেনুইন পার্টি হয় এনি হাউ বাই এনি মিনস হি উইল অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অব দি পাবলিক, অ্যান্ড সেই সুযোগটা সে নিয়ে তাকে পরমার্থের দিকে নিয়ে যাবে, বাই হুক অর বাই ক্রুক, বুঝতে পারছেন? এটাও জাস্টিফাইড, মিনস ইজ জাস্টিফাইড বাই দি এন্ড। এক সময় আপনাকে বলি, এলাহাবাদে আমি প্রচারে গিয়েছিলাম, ওখানে তখন ওই প্রতিম দাস মারা গেল আর গান্ধীর নুন মারা চলছে, বহু লোককে গ্রেফতার করছে, আর আমাদের তখন ওখানে সেই হেভি ছিল, খুব রিপ্রেসিভ গভর্নর, আগে ম্যাজিস্ট্রেট থেকে গভর্নর হয়েছিল এলাহাবাদে, আর তাকে আগে হতে কন্ট্যাক্ট করা ছিল যে আমাদের লেকচার ফাউন্ডেশন লেকচার হলের ফাউন্ডেশন দিতে আসবে। এখন সময়টা পড়ে গেল এমন যে তখন ওই রকমের উত্তপ্ত আবহাওয়া, যতীন দাস মারা গেল আর কত 62 দিন উপোস করে, আর তারপরে নুন মারা চলছে, একবার ফায়ার সব দেশ, আর সেই সময় হেলি সাহেবকে নিয়ে এসে ফাউন্ডেশন দিতে হল, যেহাতে বাঙালি বেশি করে সব এলাহাবাদ খেপে গেল গৌরী মুখের উপর, বিশেষ করে বাঙালি। সেই যা তপস্বী মহারাজ তখন সেখানে ছিলেন, আমি গিয়ে বৃন্দাবন থেকে এসে ওখানে হাজির হলাম, বললেন যে পরিস্থিতি বাইরে বেরোবার উপায় নেই, এমন হট এখানে হয়েছে। আচ্ছা চলুন, দুই একটা ভদ্রলোকের কাছে যাদের একটু মানে টানে দুই একজন কাছে যা যায়, ইয়ে রানুবাবুটা বই মেজর বিডি বোস, যে মিলিটারি হতে রিটায়ার করে অনেক জানেন, বই টই অনেক বৈষ্ণবী গেছে, তার ছেলে রানুবাবুর ওখানে গেলাম, তারপর আরো এক ছেলে আবার ফের বেদান্ত পাবলিশ করেছিল সেই আগেকার, ওদের কাছে গিয়ে বোঝালাম, ওরা বুঝে টুঝে বললেন যে আপনারা বলছেন না বড় কথা, ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স হচ্ছে এই জিনিসটাই, কিন্তু সবাই সাধারণের এটা নেবে কি করে, বলে আপনারা তো দুই একজন বুঝুন, তারপরে হচ্ছে। ওখান থেকে গিয়ে অ্যাংলো বেঙ্গলি কলেজের প্রিন্সিপাল রেণুপদ বলে এক ভদ্রলোক ছিল তখন, তার সঙ্গে দেখা করছে, সে তো এসে শেয়াল দেখতে আরম্ভ করলো আমার সঙ্গে, বলেন কি বসে আমি একটা সন্ন্যাসী একটি বয়স্ক লোক, আপনি একটা পদস্থ ব্যক্তি, একটা অ্যাংলো বেঙ্গলি কলেজের প্রিন্সিপাল, আপনি ওই রকম ছ্যাবলামি করছেন, শেয়াল যাচ্ছেন আমাকে দেখে, হ্যাঁ স্যার আপনার দেশের সত্য টত্য আমি ইয়ে। সেখান থেকে বললাম যাচ্ছে জমিতে আর কে আছে, ওই লাল গোপাল মুখার্জি তখন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের, তার একবার হাতের লেখা এখানে আছে দেখবেন, তার কাছে গেলাম, গিয়ে বললে কি ব্যাপার, না আমরা গৌরীয় মঠ থেকে এইছি আপনার কাছে, আপনি প্রেসিডেন্ট বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আর প্রধান ব্যক্তি একজন, এখন এই ঘটনা হয়েছে এই গভর্নরকে নিয়ে এসে ফাউন্ডেশন দেওয়াতে, এখন এই গৌরীয় মঠের উপরে সব এমন আগুন হয়ে গিয়েছে কোনখানে যাওয়া যাচ্ছে, তা আপনি একটু যদি বলে টলে দেন, আমাদের তো বিভিন্ন বললেন দেখুন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, এটা আউট অফ অফিস, আমরা না হয় বড় চাকরি করছি, অব্লিগেশনে এখানে করতে বাধ্য হচ্ছে, আপনারা তো ইন্ডিপেন্ডেন্ট মশাই ধর্মীয় সম্প্রদায়, আপনারা এখানে সাহেবকে নিয়ে এসে ফাউন্ডেশন দিচ্ছে, তাহলে দেখুন ওটা একটা পলিসি আমাদের, কেননা বিলাতে প্রচারে লোক গিয়েছে, ওদের থ্রু দিয়ে হেল্প নিয়ে আমরা আরো অন্যান্য দেশের প্রচারের জন্য, আমাদের ইন্টারেস্ট হচ্ছে মহাপ্রভুর কথা প্রচার, তাহলে হুক আর বাই ক্রুক যে কোনো প্রকার, বলে ডিপ্লোমেসি মহাপ্রভু ডিপ্লোমেসি করেছেন, হ্যাঁ করেছেন, কোথায় করেছেন, আমি ধরুন সার্বভৌম ভট্টাচার্যের কেস নাকা বোকা হয়ে বসে আছেন, ঠিক যখন টাইম পে হল ধরলে আর কাজ করলেন জুজুৎসু শুকায় দেয়, তো এটা পলিসি, কাশীতে সেখানে প্রকাশানন্দকে ঠিক ওই কায় দেয়, অনেক জায়গাতেই এরকম করেছেন। আচ্ছা বুঝলাম, এইরকম মিনস জাস্টিফাইড বাই দি এন্ড, বললেন এই যে হবে, আমি বললাম হ্যাঁ যদি অ্যাবসলিউট হয় ট্রুথ হয় তাহলে হবে, অ্যাবসলিউট ট্রুথ বলে সবাই তো বলবে আমারটা অ্যাবসলিউট, এর কোনো উপায় আমি সবাই অ্যাবসলিউট বললেই তো হবে না, তার একটা ক্রাইটেরিয়া না কাকে অ্যাবসলিউট ট্রুথ বলে, তার জন্য যদি হয় তো মিনস ইজ জাস্টিফাইড বাই দি এন্ড, সেটা কি? আমি বললাম আপনি যখন কোর্টের মোশন বসেন বিচার করতে, তখন দুই দিকে ব্যারিস্টার সব বড় বড় ভালো ভালো পোশাক নিয়ে বই টই নিয়ে এসে টেবিল চাপলে বলে মাই লর্ড এই আমার কেসটা দেখুন এসে ঠিক আছে। আর একজন বলছে টেবিল চাপলে স্যার আমারটাই হলো। তা আপনি করেন, আপনি ভদ্রলোক, আপনার অনেক জ্ঞান আর্গুমেন্ট বেশ বলবার ক্ষমতা আছে, কাজে কাজে আপনি যা বলছেন এটাও ঠিক এটাও ঠিক, এই বললে হবে না? আপনাকে যতই কঠিন হোক একটা থার্ড প্লেন বার করে কত পার্সেন্ট ট্রুথ কার কথায় আছে বার করে আপনাকে রায় দিতে হবে। অ্যাবসলিউট ট্রুথ বললে অ্যাবসলিউট ট্রুথের ক্রাইটেরিয়ান আছে সেই অনুসারে হবে, এবং তাতে মিনস ইজ জাস্টিফাইড বাই সন্তুষ্ট কি চান আপনি। আমি বলি এই পজিশন আপনার সহানুভূতি চাই, সঙ্গে সঙ্গে নিজের প্যাডে লিখে দিল যারা খুব উচ্চদারের প্রচারক এরা যেসব কথা বলছেন যেন খুব পেশেন্ট হিয়ারিং এদিকে দেওয়া হয়, এরা অনেক বড় বড় কথা বলছেন আমাদের। সিলেটে অনেক জায়গাতেই এইসব বলতে গেলে পরে সিলেটে প্রচার করতে গিয়ে সেখানে ওই আমাদের রাধাবাজারের যিনি প্রচার সিদ্ধান্তী মহারাজ, তিনি তো সুভাষ বোসকে আর কাকে বঙ্কিম চাটুর্জি আর ভান্ডারকর তিনজনাকে গালাগাল দিল। এই আছে সেখানকার যুবক সম্প্রদায়ের এক রাত্রিতে খেতে উঠে হ্যান্ডবিল ছাড়িয়ে মঠের বক্তৃতা দিতে দেব না, যারা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবে আমাদের সিম্প্যাথাইজার জবাব দিল যে বন্ধ করুন বক্তৃতা ছেলে মহল খেতে গিয়েছে। আমি বললাম বন্ধ করবো না, তো সেটা আমাদের জীবনের ব্রত, বন্ধ করবো কেন? তাতে একটু লাঞ্ছিত হইতে হয় হব, বক্তৃতা দিতে গেলাম প্রথম দিন আমি যাই নাই ওইসব বন্ধ করি, দ্বিতীয় দিন আমি গেলাম আমার শরীর একটু অসুস্থ ছিল, গিয়ে আরম্ভ করলাম যে দেশ তো কেবল সুভাষবাবু আর বঙ্কিমবাবুর দেশ নয়, ভান্ডারকারের এ শঙ্করাচার্যের দেশ, বুদ্ধের দেশ, বাল্মীকি ব্যাস, জনক এদেরও দেশ, বেদ উপনিষদের দেশ, তারাও দেশের জন্য অনেক কিছু ভালো রেকমেন্ড করে গিয়েছেন। সুভাষবাবু যে পলিটিক্যাল সুবিধার কথা বলেছেন, পলিটিক্যালি ফ্রি কান্ট্রি দ্যাট আর মেনলি ইন দি ওয়ার্ল্ড বাট আর দে রিয়েলি হ্যাপি, হোয়াট ইজ দি স্ট্যান্ডার্ড অফ হ্যাপিনেস, সেখানেও লোক মরছে, সেখানেও অসুখ হচ্ছে, অমুক হচ্ছে, তো জন্ম মৃত্যু যারা ব্যাধি এইসব সেখানে আছে, এইটুকু কি সুখের স্ট্যান্ডার্ড? একে সুখ বলে না, সুখ আরো অনেক বড় কথা আছে, বড় বড় লোক বলে গিয়েছেন এটা তাঁদের দেশ, পৃথিবীর লোক এটাকে আদর করছে, উপনিষদের যে সুখের স্ট্যান্ডার্ড রেকমেন্ড করেছে। শুনতে শুনতে ছেলেটা সব এক্সট্রিম যারা সরে গেল, আর বাইরে বহু লোক হয়েছিল মারামারি হবে শুনে, সব এসে দাঁড়িয়ে শুনল কথা। এসব বহু বিবেকানন্দকে গুঞ্জা ওই সিদ্ধান্তই বলেছিল, আর রামকৃষ্ণ মূর্খ পূজারি ওই বক্তৃতা দিচ্ছে তাতে সময় অনেক কথা বলছে যে সব সমান নয়, এর মধ্যে গ্রেডেশন আছে, উঁচু নিচু আছে, এই বলতে গিয়ে হ্যাঁ আমরা সব ধর্ম সমান বলে গিয়েছেন, আপনি কি জানেন বিবেকানন্দ? বিবেকানন্দ একটা গুঞ্জা, রামকৃষ্ণদেব মূর্খ পূজারি, সন্ত দাস নিতান্ত অশান্ত, এই তো একবার লোক খেপে আগুন, বক্তৃতা দিতে দেবে না। তারপর আমরা শুদ্ধ গেলাম, ওরা রাস্তায় প্যান্ডেল করে বলবো আমরা তো আমার ঘরের কথা বলি, শাস্ত্রের কথা বলি, এবং তার সঙ্গে যুক্তি দিয়ে বলি, একটা ফতোয়া জারি করলেই হবে, কোন এনার্কি নাকি এখানে? ধর্মজগৎ মানে এনার্কি, যার যা খুশি, রাজনীতির ব্যাপারে 14টা দল, 14 দলে এসে গভর্নমেন্ট করে নিজের এতটুকু কেউ ছাড়তে চায় না, আর ধর্মটা কিছুই নয়, সেটা যা একটা হলেই হলো, এ কারা বলে এসব কথা? গোঁজামিলের কথা, যাদের ধর্ম টর্ম মানে না, চেনে না, দরকার নেই, বোঝে না, তারা ধর্মের ব্যাপারে ওই, আর যারা ধর্মকে বড় করেছেন তাঁদের কম্পারিটিভ স্টাডি দিয়েছেন সেগুলো ফালতু কথা, সেই কথা বলবার জন্যই আমরা জীবন দিয়েছি, এই কি এই উপকার আমরা করতে চাই? এইসব কথা আপনি লড়াই দিতে হয়, তা সেই মিনস ইজ জাস্টিফাইড বাই দি এন্ড, যদি অ্যাবসলিউট কজের জন্য হয় যা করবেন, হনুমান খুন করলেন তাই সেই তার পূজা হচ্ছে, আবার বুদ্ধ ধর্ম তিনি অহিংসা করে কত তপস্যা তপস্যা করলেন সেটা ক্যান্সেল হয়ে গেল, নাস্তিক, আর হনুমানের পূজা হচ্ছে যে তিনি রামচন্দ্রের জন্য করেছেন, সীতায় কি বললেন অর্জুন হত্যা বেশি মাম লোক আন্নহন্তি নিবদ্ধতে যা যশ্য না অহংকৃত ভাবু বুদ্ধির যশ্য নিপথে, একটা খুনটি এমন পজিশন আছে যেখানে দাঁড়িয়ে যদি 2-4 হাজার ব্রহ্মাণ্ড খুন করলেও কিছু হয় না, এমন নির্গুণ প্লেন, অ্যাবসলিউট প্লেনে যে মুভমেন্ট চলছে, ইউনিভার্সাল মুভমেন্ট যেটা চলছে, তাতে সব এই শরীরের মধ্যে রকমারি ওয়েভ চলছে, তার মধ্যে যেগুলো খারাপ জার্ম আছে তাদেরকে নষ্ট করবার জন্য একটা হেলদি ওয়েভও চলছে, তো সেই হেলদি ওয়েভটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যাতে সমস্ত অ্যানোমালি দূর হয়ে যাবে, নির্গুণ ভূমিকায় যে ওয়েভ চলছে সেই ওয়েভের সঙ্গে আইডেন্টিফাই করে যা কিছু দিকে দু চার হাজার ব্রহ্মাণ্ড ক্ষমত। আমি যখন প্রথমে আসি আমাকে এই স্বাস্থ্য ফ্যামিলি এখানে তো প্রধান ঘড়ি পাড়ায়, আরে মশাই আপনি তো বড় ঘরের ছেলে নিজে দেখা পড়া জানেন, বসতে হয়ে গেলেন কেন? আমি বললাম গীতা ভাগবত প্রভৃতি পড়ে আমার এটি বিশ্বাস হয়েছে। তারপর শুনুন যে আপনাদের এইসব ঝগড়া হবে কেন মশাই? মহাপ্রভু বলেন তৃণাদবী শুনি কেন তরবী সহিষ্ণু, এত ঝগড়া কেন আপনারা করেন? ওটা ঠিক ঝগড়া মনে করবেন না বাইরে, ও একটা প্রিন্সিপালের উপরে এরকম তখাসা তবাক ডিস্টারবেন্স হয়েই থাকে না, এরকম ভাবে খুন খুন হয়ে গেল একটা। আমাদের খুন হয়েছে অন্য রকমের, বাইরের লোকের সংঘর্ষে এরকম হয়ে গেছে না, সেই সব খুনই হানাতো না। যে খুন কাকে বলে জানেন? খুন কাকে বলে? গীতা পড়েছেন তাকে খুন না, খুনি কে নয়? কালী ঠাকুরের উপাসনা করেন, কালী ঠাকুরের খুনি নয়? কি ক্লাসের খুনি কালী ঠাকুরের? দুর্গা ঠাকুরের কেমন খুনি? শিব তিনি কি রকমের খুনি? রামচন্দ্র কৃষ্ণ খুন কে করেননি মশাই? তা খুন কাকে বলে বুঝতে হবে, খুন দেখেই জড়ালে হবে না। মা শাসন করছে ছেলেকে কি উদ্দেশ্যে করছে সেটা বুঝে তবে তার ভ্যালুয়েশন করতে হবে, বুঝতে পারছেন? এইরকম আছে।
আচ্ছা এখন আপনার যে বৈষ্ণব ধর্ম বা আপনাদের গৌড়ীয় মিশনের যে গৌড়ীয় বৈষ্ণব পার্টি ধর্ম তো বিরাট আগে থেকে রয়েছে, সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যেটা সেই ধর্ম আজকাল বৈভবের দিকে বড় বেশি তাকাচ্ছেন কেন?
যদি ওই তো বললাম আগেই বলে গিয়েছি, যে সামলাতে পারবে সে যত বৈভবী হোক তার উপরে, আর তার ওই একটা ফ্যামিলি ম্যানেজ করতে না পেরে হারিয়ে যাবে, আর রাজ্য ম্যানেজ করেও সে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে, এটা যোগ্যতার উপরে। যখন আচার্য সেই রকমের ইয়া আছে ক্ষমতা আছে, তিনি বহু জিনিস নিয়ে ডিল করে, এক একটা জেনারেল যেমন
রামকৃষ্ণ মিশনের কথা শুনে যার যেটা ত্যাগের যে ত্যাগের কথা বলা হয়
কাজ
বলেন, ভোগ করে ত্যাগ করলে যে ফলটা আছে আর সেই ত্যাগ করে আসবেন
ওটা কোনো কথাই নেই, ওটা থার্ড জিনিসের প্রভাবে ভোগ ত্যাগ দুটোই, ভোগের চেয়ে ত্যাগটা আরো খারাপ। না আমাদের তো আমাদের সেবা হলো আসল, ওরা মুখে সেবা বলে সেবা কাকে বলে তারা জানে না, ওরা ত্যাগের দিকে নিয়ে যায়, কিন্তু ভোগের চেয়ে ত্যাগটা আরো খারাপ হলো আমাদের কনসিডারেশন, বুঝলেন? না আমরা ভোগ করি না। যেমন একটা মানুষ আগুন নিভুতে গিয়েছে, গিয়ে সে যদি গায়ে জল ঢালে তা নেসেসিটি হয় যে আগুন নিভুচ্ছে লড়াই করছে, তখন সে যদি নিজের গায়ে জল ঢালে সে জলটা লোকসান নয়, তা নইলে সে পারবে না। সেই জন্য যেমন লড়াই করতে গেলে সেই রকম ইকুইপমেন্ট দরকার নিয়ে লড়াই করবে সে, তবে সে লড়াই করছে কিসের জন্য সেইটা জানা, সেটাকে সে খেলতে পারে কি না, তাতেই হারিয়ে যাবে কি না, এই ব্যক্তিগত যোগ্যতার কথা। তা নইলে সব হ্যান্ডেল করতে পারে সেরকম পাওয়ারফুল ম্যান হলে ভগবানের সেবার জন্য, যাকে দুনিয়া যায় না তা ভগবানের সেবা লাগিয়ে দিচ্ছে, এমন ক্ষমতাশালী লোক হতে পারে। আবার সামান্য একটু দিলে সামলাইতে পারল না, চুরি করে ফেলল। হ্যাঁ ওই তো বলে গেলেন হেগেল সাহেবের দৃষ্টান্ত দিয়ে, হেগেল সাহেবের দৃষ্টান্ত ফর ইটসেলফ, তাঁর তৃপ্তির জন্য এই সব কিছু প্ল্যান, যা কিছু এক্সিস্টেন্সের বহু ভোক্তা নেই জগতে, সব চাকরের দল, গৌরী কৃষ্ণদাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের স্লেভারি হচ্ছে গিয়ে কাম্য সমস্ত জীবে, ইন্ডিপেন্ডেন্স নয়, মুক্তি নয়, দাস্য। একটা প্ল্যান পারপাস রয়েছে, একটা হোল সিস্টেমের একটা প্ল্যান পারপাস নিয়ে কাজ হচ্ছে, তারই কন্ট্রিবিউট করা, তারই সঙ্গে অ্যাডজাস্টে যাওয়া, এইটি হচ্ছে গিয়ে হারমোনির লক্ষণ। আর তাদের প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট একটা কিনা স্বয়ংদেব হয়ে বসে থাকলে তো ডিসকর্ড হবে সেখানে, ওয়ান হোল একটা হারমোনিতে গেলে পরে সেন্টারে আন্ডারেতে সকল কি সাবমিসিভ ওয়েতে নিজের নিজের এনার্জি কন্ট্রিবিউট করতে হবে, এইটাই তো নেচার।
আপনি আপনি তো মানে আছেন মানে প্রবীণদের মধ্যে আপনি এখন আছেন?
আমি আছি, আরো আছেন সব, আমার চেয়েও বয়স্ক কয়েকজন আছেন, আমার 87 এখন 89-90 এর লোক,
আমি এখন যাদের দেখছি আর কি,
আমি একজন। হ্যাঁ
আপনারা এই যে গৌড়ীয় মঠ বা মিশন গুলো রয়েছে এইগুলো নিয়ে একটা সেন্ট্রাল বডি বা সেন্ট্রাল অর্গানাইজেশন করে তার মাধ্যম দিয়ে আপনাদের একটা প্রচার করলে কি ভালো হয় না?
হলে হতে পারে, কিন্তু সেদিক দিয়ে চেষ্টা নেই তা নয়, কিন্তু সবসময় তো ডিভাইন অ্যারেঞ্জমেন্ট হলো সকলের উপরে, আমরা সেদিকে চেষ্টা করলেই যে সেটা হবে। আমাদের চিন্তা যেটা সবচেয়ে সুন্দর, উপরের চিন্তা সেটা না হতে পারে। একটা মারোয়ারি, সে তার ছেলেকে বিজনেস শেখাবার জন্য গামছা বিক্রি করতে লাগে, কোটিপতি ছেলেকে বলে যা গামছা বিক্রি করে নিচে হচ্ছে তৈরি করি আমি। তেমনি যদি কৃষ্ণের ইচ্ছা হয়ে থাকে যে না যদি আলো করে দাও নিজের পায়ে দাও নিজে চেষ্টা করুক, তার ভালো হবে। আর এক জায়গায় একটা ওয়েলন মিশন, রামকৃষ্ণ মিশনের সব বিলাসী হয়ে সব ভোগী হয়ে যাবে। ওইখানে যে কেউ লোকটা আছে সে তো ইন্টারন্যাশনাল হোস্টেলে গিয়ে বসে গোমাংস খায় ইয়েদের জন্য, গেস্টের সঙ্গে বসে খানা খান তিনি।
কথা বলা যাবে না ওই মায়ের,
বুঝতে পারছেন? কাজে কাজে কি পয়েন্ট নিয়ে বলছিলাম?
ওই সেন্ট্রাল বডি,
হ্যাঁ সেন্ট্রাল বডি। ভগবত ইচ্ছায় যেরকম হয় তাঁর ইচ্ছাটাই হলো মৌলিক, তিনি চাচ্ছেন খানি তো সাবমিট করতেই হবে। এইরকম যদি করেন তো সেটা অস্বীকার করে যাবো কোথায়?
হ্যাঁ
বিদেশে ঝুঁকি ছিল না, ছেড়ে আপনি বলেছেন কেন? আগে শুনুন, আগে আমাদের গুরুদেব তো বাংলাদেশেই আরম্ভ করেছিলেন, করতে করতে বাংলার বাইরে গেলেন, বাংলার মোটামুটি ভারতবর্ষটাকে খানিকটা কন্ট্রোল করে নিয়ে বিলাতের দিকে চাপালেন। কেন না, ওই বিলাতের সভ্যতার চাকচিক্যতে সব লক্ষ্যটা ওই দিকে, ওই জওহরলাল লিজন। গান্ধী চাইছিল ইন্ডিয়ার আলাদা আইডিয়ালে আনতে, কিন্তু জওহরলাল মশাই এবং অন্যান্য যা কিছু সব ওই ওদের কপি করতে পারলি, ইন্দিরা টিন্দিরা সবই ইউরোপিয়ান সভ্যতার কপি করতে পারলে পরে আমরা বড় হয়ে যাব। তো বললেন ওই মাথাটাকে না ভাঙতে পারলে, ওই গ্রামারটাকে চূর্ণ করতে না পারলে পরে এইদিকে অ্যাটেনশন ড্র করা যাবে না। অতএব ওই যে প্রেজেন্ট সায়েন্টিফিক সিভিলাইজেশনের মোহ ইউরোপের দিকে সব হা করে ছুটছে, ওই মটকাটাকে ভেঙে দাও, তবে এরা ঘরের জিনিসটা দেখতে আসবে, সময় হবে। ইস্কনে বড় বড় লোক যায়, আমাদের কাছে তো আসে না, কেন আসে না? কলকাতায় ইস্কনে এখানে ওখানে ওই জাঁকজমকের জন্য যত হাই ক্লাস লোক আপনাদের এই তথাকথিত সিভিলাইজড সব ওইখানে যায়, কই আমরা তো পড়ে আছি এখানে।
প্রচার
তো যত সম্ভব,
আগে যেমন আমরা দেখতাম আমাদের বাড়িতে আসছেন ওই মানে এই গরু মঠের সাধুরাই, একটা হাড়িও দিয়ে গেছেন, মুষ্টি চালও রাখা হতো, তারা নিয়ে যেতেন। তার কিছুদিন পরে তাদের এত পয়সা করি হয়ে গেল যে সেগুলো নেওয়ার কোন প্রয়োজন মনে করলেন না,
সেগুলো প্রয়োজন মনে করলেন না, তাদের লোকের অভাব, অন্যদিকে অ্যাটেনশন এলো, মামলা মকদ্দমার দিকে যাতে ওটা পাচ্ছে না।
শুনুন, বছর তিন চার চলেছিল, তারপর ওটা বন্ধ হয়ে গেল,
বুঝলাম।
ভাগ হওয়ার পরে আবার,
হ্যাঁ এখন আবার নেসেসিটি হয়েছে। তা নইলে পরে যদি ওই দিক থেকে পয়সাটা এসে যাচ্ছে তখন তারা অ্যাটেনশনটা তাদের এনার্জিতে আরো ওয়াইডলি প্রচার করবার জন্য ব্যবহার করছে। পারছে না পারছে আপনি যে বলছেন, প্রচার দুই দিক দিয়ে হয়, অন্য এবং ব্যতিরেক দুই দিক দিয়ে প্রচার হয়। এই যে যেমন এই বিপ্লবীদের ওদের কন্ট্রিবিউশন কিছু নেই, সুভাষ বোস, সূর্য সেন, গান্ধীরই নাম, কেন সত্যি সত্যি গান্ধীর মুভমেন্টেরই প্রকৃতপক্ষে স্বাধীনতাটা এলো, কিন্তু এদেরও কন্ট্রিবিউশন আছে ফ্রম দ্য নেগেটিভ সাইড। তা তেমনি এখানেও আপনি নেগেটিভ সাইডটি দেখবেন, সেইটি লক্ষ্য করে দেখুন যে কেন তাদেরও কন্ট্রিবিউশন রয়েছে। এখন এটা এই যে হচ্ছে গান্ধীবাদরা অস্টেন্টেশিয়াসলি কাজ করে দেখালো বটে, কিন্তু এদেরও কন্ট্রিবিউশন ছিল। তো সেই রকম ওগুলো আছে লক্ষ্য করলে পরে পরে। শুধু মুসলমান বললে তো হবে না, আমরা হিন্দুকেও মুসলমানের চেয়ে অনেক সময় ওয়াস দেখি।
হ্যাঁ অস্বীকার করি না, আমার কথাটা হলো যে চারদিকে যে আপনার একটা চলছে, আপনার এক ধর্ম থেকে আরেক ধর্মে নিয়ে আসা, প্রত্যেক ধর্মে চলছে, আপনার খ্রিস্টানও চেষ্টা করেছেন
চেষ্টা, আপনাদের চৈতন্যদেবকে আপনার বলেন সমাজ সংস্কারক, ওইটুকুতে ফেলে রাখেন, আর আমরা অনেক উপরে দেখি। তেমনি আপনারা যে ধর্মের উন্নতিতে মনে করছেন আলটিমেটলি ওই পলিটিক্যাল বা ন্যাশনাল লাইনে নিয়ে গিয়ে সেটাকে শেষ করতে চাচ্ছেন, বলিদান দিতে চাচ্ছেন, আর আমরা হলাম গিয়ে তার অভাব। যে কোনো ন্যাশনালিটি হোক, মহাপ্রভুর ক্রিজ এই চেতনই সে ধন্য হয়ে গেল।
না স্যার, আমি এখন সেটাই বলছি, এই যে চারদিকে যে ধর্মের এই যেভাবে প্রচার চলছে বা যা কিছু চলছে, তা সেখানে আপনারা মানে এই হিন্দু মানে বৈষ্ণব ধর্মটাকে সেখানে প্রচারের দিকে একটু ইয়ে করছেন না? কারণ আপনাদের
তা কি করব, বৈষ্ণব ধর্ম যেটা সত্যি সেন্ট পার্সন ট্রুথ যেটা বুঝতে পারছি সেটাকে না করে আমি খাদ মিশিয়ে বাজারে বিক্রি করতে যাব?
সেটা বলছেন না, উনি বলছেন চেষ্টা করছেন না কেন?
চেষ্টা তো আমরা যতটা হাই করছি, যার যেমন ক্ষমতা করছে।
বিদেশে আপনারা বিদেশিদের আকৃষ্ট করছেন,
বিদেশিদেরকে কতটা চিনছেন? দেখ গৌরী মঠের যা এনার্জি, তার কতটা পার্সেন্ট বিদেশিদের পেছনে তো তিনজন লোক গেল।
আপনি বলছি আপনারা যেভাবে বিদেশিদের আকৃষ্ট করতে পারছেন, তা আমাদের দেশে যে আপনার মুসলমান হয়ে যাচ্ছে,
তা সেইটি বলছে ওই আমি শুনুন কথা শুনুন, ওই অচ্যুতানন্দ বলে একটি ছেলে, আমি যখন ওই হাবানিতে যাই 43 বছর, সে গেলে একজন হেডমাস্টার ভেটারান জিজ্ঞাসা করলো, মশাই চৈতন্যদেবের কথাটা আমরা এই নিকুটে থেকে বুঝতে পার ধরতে পারছি না, আপনার ওখান থেকে কি করে ধরলেন? সে জবাব দিল, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, এই জবাব দিল, অর্থ দেয়া আছে চৈতন্য কোটেশন। এখন এই সমস্ত ব্রহ্মাণ্ড একটা পশুর হতে পারে, একটা মানুষের না হতে পারে, একটা পণ্ডিত জ্ঞানী ব্রাহ্মণ তার ঠিক অ্যাবসলিউটলি কানেকশন না আসতে পারে, একটা চন্দ্রালয় হতে পারে, চন্দ্রালোকী নিজের শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হয়েছেন না, একটা মুসলমান হরিদাস ঠাকুরের মতন লোকের হতে পারে, হতে পারে। সে এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে তার প্রয়োজনীয় যে স্বীকৃতি বলে একটা জিনিস আছে যেটা এখনো আপনাকে বলা হয়নি, যেটা সিড এই দিকে আসবার মূল যেটা উপাদান, সেই জিনিসটি যে অ্যাকোয়ার করেছে সেই এদিকে আসতে পারবে। অথচ নেক্সট ডোর নেবার চৈতন্যদেবকে এখানে পণ্ডিত অ্যাপ্রিসিয়েট করতে পারেনি, তাকে মারতে গিয়েছিল বাসুদেব সার্বভৌম, সেখানে প্রথম অ্যাপ্রিসিয়েশন দিল বাইরে পণ্ডিতের মধ্যে, ভাষা আবৃদ্ধ দিল, তারপরে সব অন্যান্য জায়গায় দেওয়ার পর যখন এলেন তখন লোক লোকের ভিড়ের ছেলা অনেক।
সেটা ঠিক,
তা এইরকম
হয়
পায় না কি নিজের ইয়েতে ভিক মেগে না নাকি একটা কথা আছে না, জ্ঞেয়যোগী ভিক পায় না। তা চৈতন্যদেবের মতন স্টলওয়ার্ট যার বড় বড় পণ্ডিতকে বাল্য বয়সে যিনি একবারে কুকুর শিয়ালের মতন খেলা করেছেন, অত বড় একটা একটা আউটস্ট্যান্ডিং স্কলার অন্তত, আর তাঁর ওই রকম ভাবে প্রতিভা, তাঁকে এখান থেকে বিদায় গ্রহণ করতে হয়েছিল। খুব হয়েছিল, জগাই মাধের মতন লোক কনভার্টেড হলো, চাঁদ কাজীর মতন লোক অপোজিট মুসলমান সে কনভার্টেড হল, কিন্তু নৈয়ায়িক যে হলেন না, বৈদান্তিক যে হলেন না, শাক্তরা হলেন না। কার দুর্বলতা? চৈতন্যদেবের দুর্বলতা, কনভার্টেড মানে তিনি কি মিরাকল দেখাতেই ছিলেন এখানে? কৃষ্ণ এসে গীতা, কৃষ্ণকে এত পলিটিশিয়ান হয়ে গীতা টিতা বলে অর্জুনকে নিযুক্ত করতে হলে তিনি একটা করি আঙুল দিয়ে সব করতে পারতেন, তা সেদিন এইসব করেন উপদেশ দিয়ে ধনঞ্জয় ওঠো, হ্যাঁ যুদ্ধ করো, অমুক করো না, এইসব কাপুরুষের মতন হয়ে না, এইসব বলবার তাৎপর্য কি? করলে তো কলে কান মূলে দিয়ে সবই করতে পারা যায়, কিন্তু তাদের জীবের কোনো উপকার হয় না, তার ফ্রি উইলকে ট্যাকল করতে না পারলে তার তো মঙ্গল করা হবে না। এন্ডাউড উইথ ফ্রি উইল, তার সে ফ্রি উইল সে কোঅপারেশনটা তার চাই, তাকে ফোকাস করে করলে পরে প্রকৃত শান্তি সে পাবে না। কোনটাই শেষ নয়, সবই গোড়া, সব গোড়া
হতে পারে। এই যে চৈতন্য জন্মস্থান নিয়ে এখানে একটা মানে বেশ একটা
দুটো ভাগ হয়ে আছে, এই ভাগ দুটো দেখলেই হয়, জেনুইন পার্টি আর নন জেনুইন, এই দেখলেই তো বোঝা যায় যে যারা সর্বস্ব দিয়ে যেখানে দুনিয়ায় না পেয়ে যেখানে মাথা দিয়েছে, এটা ওপর থেকে ভগবান ওপরের দিকে না নিচের দিকে, সেই ভগবানকে যে সর্বস্ব দিয়ে যারা পেতে চাচ্ছে তাদের কাছে ভগবানের রিভিলিউশনটা ঠিক হল না, আর যত ব্যবসাদার শিষ্য নিয়ে ব্যবসা করছে, আর ওই সহজিয়া সেকশনেতে গুরুগিরির ব্যবসা করছে, বা শান্ত পণ্ডিত যাদিকে গৌরী মঠ এক গালাগাল দিচ্ছে, তারাই দল বেঁধে ওইচে করেছে, তা কারা রিলায়েবল? চৈতন্যদেবের জন্য ইন্টারেস্টটা কার বেশি? যারা সর্বস্ব দিয়েছে তার ইন্টারেস্ট বেশি চৈতন্যদেবের, না না, আর নাহলে যারা ব্যবসা করছে তাদের বেশি।
ওরা আমাকে কতগুলো জিনিস বোঝালো,
হ্যাঁ বোঝালো,
আপনাদেরটা বুঝলাম,
না বুঝলেন না, এইটা হলো মূল কথা। তারপরে এখন আসুন, তারপরে আপনাকে বিষয়টা আমি বলি যে ভক্তিবিনোদ ঠাকুর যিনি আগে ওইসব বই টই অনেক লিখেছেন, তিনি যখন রিটায়ার করে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, শেষ জীবনে রিটায়ার করে বৃন্দাবনে যাবেন, এমন সময় কি কারণে তারকেশ্বরে গিয়েছেন, সেখানে স্বপ্ন দেখলেন, মহাদেব বলছেন যে তুমি বৃন্দাবন যাবে কি, তোমার ঘরের কাজ এখনো বাকি, মহাপ্রভুর ধাম এই যে তোমাকে প্রকাশ করতে হবে, তো তোমার বৃন্দাবন যাওয়া হবে না। দুই দিন এই স্বপ্ন পাওয়ার পর তিনি ফিরে এলেন, ওইখান থেকে এসে আবার নতুন করে কৃষ্ণনগরে চাকরি নিলেন। ধামই যদি আমাকে প্রকাশ করতে হয় তাহলে তো নথিপত্র দেখলে আমার এই চাকরিতে সুবিধা হবে বলে ফের কৃষ্ণনগরে তিনি স্টিলের পুলিশ চাকরি নিলেন। নিয়ে সব ঘাঁটতে লাগলেন, হান্টার স্ট্যাটিস্টিক্স বলে একটা মাপ হয়েছিল তবে প্রায় 200-250 বছর আগে, সেটা একটা বার করলেন জোয়া। তারপরে ওইখানকার লোকাল যেসব দলিলে ট্রানজাকশন হয়েছে তিনি গ্রন্থতন্ত্র পরে দেখলেন যে মায়াপুর হল গিয়ে পঁয়ত্রিশের চৈতন্যদেবের জন্মস্থান, নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে গ্রাম, যথা জন্মিলা চৈতন্য ভগবান ভক্তি রত্নাকর গ্রন্থেতে লেখা আছে। তো এখন দেখলেন যে ওইখানটায় মিয়াপুর বলে একটা জায়গা রয়েছে, মিয়াপুর। আর দেখলেন যে অন্যান্য নথিপত্র হতে দেখে যে এটা প্রাচীন নবদ্বীপ, এই যে টাউন নবদ্বীপ এটা 150 বছর, এখন বোধ হয় 200 বছর আগে ওই জামনগর পোস্ট অফিসের আন্ডারে ছিল, এখানে বেশি লোকজন ছিল না, তে ঘড়ির কোল বলে এই জায়গাটা ছিল, এই খুরে নদী মহাপুরুষ সময় ছিল ওই দিকে, সেই খুরে ভাঙতে ভাঙতে ওই দিকে চৈতন্য ওই দিকে যেতে লাগলো, আর ওপালের লোক সব এই দিকে এসে বাস করতে লাগলো, আর ও গঙ্গার কোস্ট ও সেই সব দিকে, আর ওই পুরনো দলিল এবং ম্যাপ বা সেটেলমেন্ট যা কিছু হয়েছিল এইসব দেখে শুনে উনি মোটামুটি একটা লোকেশন করলেন যে এইরকম জায়গায় মানে হতে পারে, এইরকম জায়গায় জন্মস্থান হতে পারে। বল্লালদ্বীপই একটা রয়েছে প্রাচীন নবদ্বীপের লোকেশন,
সেটা তো আমি দেখেছি,
শুনুন আমার কথাটা শুনে তারপর বলি। তারপরে চাঁদকাজীর সমাধি একটা রয়েছে, এগুলো নিয়ে কোনো গন্ডগোল নেই, বল্লালদ্বীপও রয়েছে। ভারতচন্দ্র রায় যে লিখেছে অন্নদামঙ্গল মানসিং যখন এলো পূর্বস্থলীর ঘাটে পার হয়ে নবদ্বীপ হয়ে উদিকে যখন গেল সেখানেও লেখা আছে যে ওইখানে নবদ্বীপ জন্ম এসেছে। তখন তো এর সময় মানসিং যখন এই ছিল তখন চৈতন্যদের ঠিক আগে আগে ওই সময়টা, তখনকার নবদ্বীপের লোকেশন সেখানে রয়েছে। তারপরে শিশির ঘোষ যখন বই লিখল না অমিনিমায় চরিত্র, আমি নিজে পড়ে দেখেছি যে ওপারেতে চৈতন্যদেব যখন এপারেতে এলেন শচীদেবী বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গঙ্গা স্নান করতে, এসে দেখলেন বহু লোকে যে একবারে হরিবোল চিৎকার করছে, বিষ্ণুপ্রিয়া দেখে সবারই উপরে মাথা, এই দেখেই বললেন যে আমাকে ঝেঁকে বাড়ি নিয়ে চলো, আমাকে দেখবে প্রভু ধর্মনাথ, শচীদেবী দর্শন করলেন ওপার থেকে। শিশির ঘোষের বই আমি নিজে পড়েছি। তারপরে যখন এই নিয়ে একটা কিছু আপত্তি ছিল, এখানে অজিত ন্যায়রত্ন একটা পঞ্চতীর্থ নাকি লোক ছিল, সে ভক্তিবিনোদ ঠাকুরের যখন ধাম প্রকাশ করেন সবাই কোঅপারেশন করেছে, গোসাই রে পণ্ডিত রে অন্যান্য সব লোকে স্বীকার করে নিল। তারপরে আমাদের গুরুদেব যখন প্রচার করতে লাগলেন যে সাঁতগুলো কিছু না, এই গোসাইগুলো কিছু না, বাবাজিগুলো কিছু না, এক ধার থেকে সবাইকে গালাগাল দিতে আরম্ভ করলেন প্রচার করতে গিয়ে, তখন সব এক কাটটা হলো, ব্রজমোহন বাবাজি এসে এখানে তো বৃন্দাবন থেকে এসে গালাগাল খেয়ে একটা নতুন করে ধাম চেষ্টা করতে আরম্ভ করল, এই হল গিয়ে পত্তন। তারপরে যখন আমাদের ওদিকে মায়াপুর পোস্ট অফিস করা হবে, মনীন্দ্র নন্দী পর্যন্ত এদিকে ব্যাক করে তারকবাবু ছিলেন তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওই যশোরের, তার আদালতে কেস হলো যে মায়াপুর হবে, এরা আপত্তি দিল যে ওটা মায়াপুর নয়, সুতরাং গভর্নমেন্ট মায়াপুর বলে স্বীকার করতে পারেন না মায়াপুর পোস্ট অফিসকে, এই বলে কেস রুজু করল। সেই কেসের মুসলমানের দিক থেকে এলো আজিজুল হক, আজিজুল হক নাকি ওই ফজলুল হক, সে এলো প্লিজ করতে ওখানে চাঁদকাজি টাজি, ওরা বললে না এটা মিয়াপুর, এটা মায়াপুর নয় এটা মিয়াপুর মুসলমানের জায়গা। আর এদিক থেকে মনীন্দ্রনন্দী চন্ডী সমস্ত সহজিয়া সেকশন যোগ করে সেখানেও বড় উকিল দিয়ে মানে সুরেন দাস না কাকে বড় উকিল দিয়ে তারা করল। আর এদিকে আমাদের পক্ষ হচ্ছে দেখাবার চেষ্টা হলো যে এইটি মায়াপুর, দলিল টলিল সব দেখে সেই তারকবাবু ডিসিশন দিলেন যে হ্যাঁ এইটি মায়াপুর, এইসব দলিলের ওই হিয়ার সে শুনবো না।